ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতের মাটিতে জাল বুনছে আইএস, ইতিমধ্যে দেশের রাজধানীতে শাখা সংগঠন প্রতিষ্ঠা করে ফেলেছে এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে আশা ও প্রত্যাশা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সেলিম হোসেন। প্রথমেই বাংলাদেশের খবর। বাংলাদেশের পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে গিয়ে তার নিরাপত্তা নিয়ে কথা বলেছে। কামাল হোসেন তাদের বলেছেন তার নিরাপত্তার প্রয়োজন নেই। ঢাকা থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ডক্টর কামাল হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলে উদ্বেগের কথা জানান পুলিশ কমিশনার। কামাল হোসেনের চেম্বারে পুলিশ প্রবেশ করেছে খবর চাউর হওয়ার পর মিডিয়া কর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কামাল হোসেন মিডিয়া কর্মীদের বলেন, তা নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বেগ জানিয়েছে।
তার নিরাপত্তা সংক্রান্ত আমাদের কোনো অবজারভেশন আছে কিনা, তার সাথে খোলামেলা আলোচনা হয়েছে।
বিকেলে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেনের বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক কামাল হোসেনের পক্ষে সংবাদ সম্মেলনে বলেন, ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে আইন আদালত, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, সর্বোপরি নির্বাচন কমিশন স্বয়ং কাজ করছেন। ওদিকে নির্বাচনী সহিংসতা অব্যাহত রয়েছে। সর্বশেষ খবরে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা এবং সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। জহুরুল আলমের রিপোর্ট।
বুধবার ঢাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এই উদ্বেগের কথা জানিয়ে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যায় না। তিনি বলেন, নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলেই হবে না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হবে। তিনি বলেন,
প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে মাহবুব তালুকদার সকল পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি তাদেরকে ভয় ভীতি এবং প্রলোভনের কাছে নতি স্বীকার না করে নির্ভয়ে তাদের ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মনে রাখতে হবে, এবারের নির্বাচন সমগ্র জাতির আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বগুড়ায় নিজ নিজ নির্বাচনী আসনে বুধবার জনসভা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া প্রতিনিধি প্রতীক কুমার।
বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ায় নির্বাচনী জনসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় তিনি বলেন,
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচনকে বঞ্চিত করার জন্য
অপরদিকে জনসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন,
এখনো আমরা প্রতিবাদ করছি না, পুলিশের ভাইদেরকে বলি মেহরবানি করে ভালো হয়ে যান। আর আওয়ামী লীগের ভাইদের জন্য কি বলবো, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন প্রতীক কুমার, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত দ্বীপে শনিবারের সুনামির পর শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে উঠেছে। সুনামিতে ৪২৯ জন মারা যায়। জাভার পশ্চিম উপকূল এবং সুমাত্রার দক্ষিণাঞ্চলে সংঘটিত সুনামির পর সেখানে নিখোঁজ মানুষদের উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি, যানবাহন এবং ত্রাণ নিয়ে যেতে পারছে না উদ্ধারকর্মীরা। ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে সাগরে ভূমি ধস হওয়ার কারণে সুনামি হয় বলে ধারণা করা হয়। এতে আহত হয় ১০০ ১,০০০ 500 জন এবং নিখোঁজ রয়েছে 150 জন। উপকূলের আশেপাশে কাউকে না থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগের প্রধান রুডি সুহেন্দর ভয়েস অব আমেরিকার ইন্দোনেশিয়ান সার্ভিসের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুনামির কারণ অনুসন্ধান চলছে। 1883 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে 30,000 মানুষ মারা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীদের কারাগারে মারা গেছে আরও একজন গুয়াতেমালান শিশু। 8 বছর বয়সী ফেলিপ গোমেজ অ্যালোজো নামের এই শিশুটি রাতেই মারা যায়। একই দিন কিছুদিন আগে মারা যায় 7 বছর বয়সী এক কন্যা শিশু। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ জানায়, ফেলিপ গোমেজ এবং তার বাবা অগাস্টিন গোমেজ জেলে থাকা অবস্থায় সোমবার অসুস্থ হয়ে পড়ে ফেলিপ। নিউ মেক্সিকোর এলামোগার্ডো হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ফেলিপের ঠান্ডা জ্বর হয়েছে। তাকে কিছু ওষুধ দিয়ে বাড়িতে জেলে ফেরত পাঠানো হয়। সোমবার রাতে ছেলেটি বমি করতে থাকে এবং শ্বাসকষ্ট হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। গুয়াতেমালা সরকার হোমল্যান্ড সিকিউরিটির কাছে এই মৃত্যুর তদন্ত দাবি করেছে। ঘটনার পর কর্তৃপক্ষ জেলে থাকা সব শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিয়েছে। তাদেরকে টেক্সাসের এল পাসোয় আরও ভালো ব্যবস্থায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গুয়াতেমালার সান অ্যান্টোনিও সেকোর্টেস গ্রামে 7 বছরের মেয়ে জ্যাকেলিন কালের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। 8ই ডিসেম্বর সে মারা যায় ওই জেলেই। জ্যাকেলিন তার বাবা নেরি কালের সঙ্গে মধ্য আমেরিকান অভিবাসীর বহরের সঙ্গে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের জেলে অবস্থান করছিল। কি কারণে সে অসুস্থ হয়েছিল তা এখনো জানা যায়নি। ভারতের মাটিতে শাখা সংগঠন প্রতিষ্ঠা করে ফেলেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একথা জানিয়েছে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ বুধবার সকাল থেকে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন এনআইএর আধিকারিকরা। রাজধানী এবং তৎসংলগ্ন এলাকায় মোট 16টি জায়গায় তল্লাশি চালানো হয়। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখাও এনআইএর সঙ্গেই তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে বলে এনআইএ সূত্রের খবর। এনআইএ সূত্রে আরও খবর, ভারতে আইএসের সঙ্গে সম্পর্কযুক্ত একটি জঙ্গি সংগঠন গোপনে জাল বিস্তার করছে। সংগঠনটির নাম হরকত উল হার্ব এ ইসলাম। সংগঠনটি সম্পর্কে বিস্তারিত জানতেই অভিযান চালানো হয়। এনআইএর এক মুখপাত্র সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তল্লাশি চালানো হচ্ছে কিন্তু এই নতুন চক্রটির সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি জাতীয় তদন্তকারী সংস্থা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আর আংশিকভাবে বন্ধ থাকা বা সাময়িক শাটডাউনের 5ম দিন চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়ালে অর্থ বরাদ্দ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। বিদেশে নিযুক্ত সেনা সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বলতে পারি না কখন সরকারের কাজকর্ম চালু হবে। আমি বলতে পারি এটি ততক্ষণ চালু হবে না যতক্ষণ না দেয়াল বা প্রাচীর, যাই বলা হোক না কেন, তা না করা হয়। তিনি বলেন, হাজার হাজার সরকারি কর্মচারী যারা ফার্লোতে আছেন তারাও চান দেয়াল উঠুক। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেমোক্রেটরাই এই অবস্থার সৃষ্টি করে রেখেছে আর ডেমোক্রেটরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দায়ী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের 3 সেনা সদস্য আহত হয়েছে। জানানো হয়, এক সিরিয়ান অস্ত্র গুদাম লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ান সেনা সদস্যরা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েকদিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা ঘটল। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় 3 জন নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে রাজনৈতিক এবং সামাজিক অস্থির অবস্থা বিরাজ করে। জাতিসংঘ সমর্থিত এক সরকার এবং ইসলামপন্থী জেনারেলদের একটি সরকার দুই পক্ষের মাঝখানে কয়েকটি জঙ্গি সংগঠন নানা সময় লিবিয়ায় হামলা এবং অস্থিরতা সৃষ্টি করে আসছে। ইরাকের তাল আফার শহরে গাড়ি বোমা হামলায় 3 জন নিহত এবং 12 জন আহত হয়। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। 2014 সাল থেকে তাল আফার শহরের নিয়ন্ত্রণ ছিল ইসলামিক স্টেটের হাতে। গত বছর ইসলামিক স্টেটের কাছ থেকে ইরাকি বাহিনী ওই শহরের দখল ফিরিয়ে নেওয়ার পর এই প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা। বিভক্ত কোরিয়া এক হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হল দুই কোরিয়ার যৌথ রেলওয়ে প্রকল্পের উদ্বোধনের মধ্যে দিয়ে। বুধবার পূর্ব উপকূলে এক অনুষ্ঠানে এই ঘোষণা আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি ডো হুন বলেন, যৌথ রেলরোড লিঙ্ক প্রকল্পের এই উদ্বোধন মানে এর কাজ হতে আর কোনো বাধা থাকল না। রবিবার অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নির্বাচন 3টি শহরে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণায় বলেছে, উত্তর কুভু প্রদেশের বেনি এবং বুতেম্বো শহর এবং পশ্চিম মাই এন্দম্বে প্রদেশের ইয়ুম্বি শহরে নির্বাচন দেরিতে হবে। ইবোলা মহামারী এবং সাম্প্রদায়িক সহিংসতার জন্য ওইসব শহরে নির্বাচন দেরিতে করার সিদ্ধান্ত গৃহীত হয়। তিমি শিকার বিরোধী এবং পরিবেশবাদীদের সঙ্গে এক দশকের যুদ্ধ শেষে জাপান বাণিজ্যিক কারণে তিমি শিকার শুরু করবে আগামী বছর থেকে। জাপানের মুখ্য সচিব ইয়োশিদে সুগে বুধবার ঘোষণা দিয়ে বলেন, 30 জুন থেকে জাপান ইন্টারন্যাশনাল হুয়েলিং কমিশন থেকে নিজেদেরকে প্রত্যাহার করবে, তারপর থেকেই বাণিজ্যিক তিমি শিকার শুরু হবে। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমাদের হাতের খবর।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে আশা ও প্রত্যাশা। সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। শ্রোতাবন্ধুরা, আপনারা যেমনটি শুনলেন আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন, আশা ও প্রত্যাশা। বাংলাদেশে সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এবারে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক। সবাই চান এবারে নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ঢাকা থেকে সুজন। সুজন সুশাসনের জন্য নাগরিক এই প্রতিষ্ঠানের সম্পাদক বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী সিনিয়র সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আরও থাকছেন আমাদের সহকর্মী আনিস আহমেদ, তিনি ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে নির্বাচনের খবরাখবর দেওয়ার জন্য বাংলাদেশ সফর করছেন। এই মুহূর্তে তিনি ঢাকা থেকে গেছেন, এখন বর্তমানে রয়েছেন চট্টগ্রামে। সেখান থেকে তিনি কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে যোগ দেবেন এবং বিস্তারিতভাবে জানাবেন নির্বাচনের খবরাখবর। এবং আমাদের সহকর্মী প্রতীক ওমরও রয়েছেন, সম্ভবত আরও রয়েছেন মোয়াজ্জেম হোসেন শাকিল। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনারা যারা আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন সবাইকে। তবে নির্বাচনের এই মুহূর্তে সংবাদ পত্রিকায় সবারই চোখ এবং মিডিয়ার, টেলিভিশন এবং অন্যান্য মিডিয়ায় সবার চোখ এখন নিবদ্ধ। এই মুহূর্তে যেই খবরটি দেখতে পাচ্ছি আমরা, যে নিরাপত্তা হুমকির মুখে ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন, এই শিরোনামে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে। পুলিশ বলছে বিরোধী দলীয় জাতীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের নিরাপত্তার ব্যাপারে হুমকি রয়েছে বলে জানতে পেরেছে। এবং এই নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ডক্টর কামাল হোসেনের অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন এবং তারা এই ব্যাপারটি তাকে অবহিত করেছেন। এবং আরেকটি খবর, এটিও শিরোনাম খানিকটা পড়ছি, এবং সেটি হচ্ছে ভোটের মাঠে সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনভিপ্রিত আচরণ না করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তো এই দুটো বিষয়ে আমি প্রথমেই যেতে চাচ্ছি। তবে নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রশ্ন, সবার, সব মানুষের অনেক প্রশ্ন রয়েছে, নানা দিক রয়েছে, সেগুলোও আসবে। কিন্তু প্রথমেই আমি এই দুটো বিষয় আলোকপাত করার জন্য প্রথমেই আমি যাচ্ছি বদিউল আলম তালুকদার আপনার কাছে। আপনি কিভাবে দেখছেন?
অনেক ধন্যবাদ। বদিউল আলম
মজুমদার, সরি। জি,
আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রশংসা করি যে ডক্টর কামাল হোসেনের নিরাপত্তা নিয়ে তারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একজন কি দুইজন কর্মকর্তা, আমি জানি না এক্স্যাক্টলি কতজন, তার সাথে দেখা করেছেন। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পদক্ষেপ তারা নিতে পারে এটা হলো, আমি শুনেছি যে একটা টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। এখন আমি মনে করি এবং আমি দেখেছি অতীতের কিছু অভিজ্ঞতার থেকে যে আমাদের পুলিশ বাহিনীর, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক দক্ষতা এবং তাদের যোগ্যতা আছে তড়িৎ গতিতে অপরাধীদেরকে চিহ্নিত করার এবং তাদেরকে খুঁজে বের করার। তো এই যেহেতু ফোন আলাপ এটা রেকর্ডিং হয়েছে, তাদের কাছে আরো তথ্য থাকার কথা। আমার আমার আকাঙ্ক্ষা এবং আমার অনুরোধ হবে পুলিশ বাহিনী দ্রুততার সাথে এই যারাই এই পরিকল্পনা করছে, যারাই এই রকম একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা। আমার মনে হয় এর মাধ্যমেই তারা বোধ হয় ডক্টর কামাল হোসেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এটাই আমার মনে হয় সবচেয়ে উত্তম পদ্ধতি হবে। আর মাহবুব তালুকদার সাহেব যে কথা বলেছেন, এই কথা আমার মনে হয় এটা অনেকেরই মনের কথা। দুর্ভাগ্যবশত আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এবং সরকারের প্রশাসনিক কিছু কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পক্ষপাত দুষ্ট আচরণের। বহু গায়েবী মামলা, বহু গ্রেপ্তার, বহু হয়রানির অভিযোগ উঠেছে। আমি আমি একটা উদাহরণ দেই যে কি ধরনের কত যে মামলার যে বিরোধী দলের প্রার্থীরা কিরকম মামলার শিকার, যে আপনার শ্রোতারা অবগত আছেন যে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনে, সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রত্যেক প্রার্থীকে ফলক নেওয়ার মাধ্যমে অনেকগুলো তথ্য দিতে হয় ফলক করে, এবং এই ফলক নেওয়ার মাধ্যমে তাদের মামলার তথ্য তাদেরকে দিতে হয়। তো আমরা এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে দেখেছি এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা 1842 জন প্রার্থীর এই যে হলফ বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। তার মধ্যে 299 জন মহাজোটের প্রার্থী, 287 জন ঐক্যফ্রন্ট অফ বিশ দলীয় জোটের প্রার্থী। তার মধ্যে আমরা দেখছি যে অতীতে মামলা, তারা তথ্য দিতে হয়েছে অতীতের মামলা, অতীতে মামলার সংখ্যা মহাজোটের 121 জন প্রার্থীর বিরুদ্ধে 524টা মামলা ছিল অতীতে, এবং ঐক্যফ্রন্টের 20 দলীয় জোটের 148 জনের বিরুদ্ধে 559টা মামলা ছিল, তো সমান সমান অতীতের মামলা। আর বর্তমানে যেটা ঘটেছে যে যে মহাজোটের 20 জনের বিরুদ্ধে 34টা মামলা আছে, মাত্র 34টা বর্তমানে। কিন্তু
আপনি অতীতের কথা বলছিলেন, অতীত বলতে আপনি কোন সময়টার কথা বোঝাচ্ছেন, আপনি কোন সময়টার ইঙ্গিত দিচ্ছেন?
যেগুলো বর্তমানের মামলা হলো যেগুলো এখনো এখনো পেন্ডিং।
জি জি।
আর অতীতের মামলা হলো ওই যে তা যেগুলো সুরার হয়ে গিয়েছে এইভাবেই।
আপনি কি গত 10 বছরের কথা বলছেন বা?
না না, 10 বছর না, এটা এটা তারা তারা যেই ওই যে তাদের তাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে এইভাবেই, তাদেরকে কোনো টাইম স্পেসিফিক নাই, কোনো কোনো সময় নির্দিষ্ট করা নেই। বর্তমানে পেন্ডিং মামলাটা শুনেন, এটাই হলো গুরুত্বপূর্ণ। 20 জনের বিরুদ্ধে 34টি মামলা আছে মহাজোটের, তাদের দেওয়া তথ্য অনুযায়ী। আর জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের বিরুদ্ধে জোটের 177 জনের বিরুদ্ধে 2562টি মামলা আছে, যেখানে অতীতে ছিল সমান সমান প্রায়, আর বর্তমানে মাত্র 34টি মামলা আছে 20 জনের বিরুদ্ধে মহাজোটের, আর জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে 177 জনের বিরুদ্ধে 2562টি মামলা আছে। মামলার মহাজোটের প্রার্থীরা মামলার বেড়াজালে আবদ্ধ, এবং শুধু তাই নয় গ্রেপ্তার হচ্ছে। যে উদাহরণস্বরূপ যেমন প্রায় 17 জন কি 18 জন মহাজোটের প্রার্থী এখন জেলে আছেন, শুধু তাই নয় প্রায় সমসংখ্যক প্রার্থীরা বাতিল করা হয়েছে কিংবা স্থগিত করা হয়েছে। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কার্যক্রমের ফলে মহাজোটের প্রার্থীরা ব্যাপকভাবে চাপের মধ্যে আছে। তারা তাদের সব আসনে তাদের মনোনীত প্রার্থীরাও নেই, তো এইরকম একটা অবস্থা বিরাজ করছে।
অনেক ধন্যবাদ, আমি এই ব্যাপারটি নিয়ে আবারও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আরেকজন যে বিশেষজ্ঞ আছেন সৈয়দ মাহমুদউল্লাহ। সৈয়দ মাহমুদউল্লাহ, আপনি তো আলোচনার কিছুটা শুনেছেন, এবং যেই দুটো ব্যাপার প্রথমেই আমরা দৃষ্টিপাত করতে চাচ্ছিলাম, যে নিরাপত্তা হুমকির মুখে ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন, শুধু যে নিরাপত্তা একজন শুধু কামাল ডক্টর কামাল হোসেনের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, অনেকেই এই কথাটি তুলছেন যে অনেকের নিরাপত্তাই হুমকির মুখে। তো আপনি তো প্রবাসে থাকেন, কিন্তু বাংলাদেশের নির্বাচন, আপনি নির্বাচন সম্পর্কে বিশদভাবে খুব খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তো আপনার মতামত কিছুটা শুনতে চাই, আপনি কি মনে করছেন?
আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় বেশ নাজুক থাকে, তো আমাদের দেশে তো বটেই, এবং আমরা জানি খুন, জখম, রাহাজানি, হত্যা, এই সমস্ত চলেই আসছে বছরের পর বছর, তো সেই সেগুলো তো আসে। আর তাছাড়া আমাদের দেশে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিন থেকে আছে, এবং সরকার কঠোর ব্যবস্থা নিয়ে গত কয়েক বছরে সেটা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে এসছে। তো এখন অনেক সময় এমন হতে পারে যে মজিবুল আলম মজুমদার সাহেব যে এর আগে একটু উল্লেখ করেছেন, মহাজোট, মহাজোট হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে জোট সেটাকে বলা হচ্ছে, আর ঐক্যজোট হচ্ছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রধানত যার প্রধান শক্তি হচ্ছে বিরোধী বিএনপি দল সেটা। তো যাই হোক, এখন অস্থির পরিস্থিতিতে অনেক সময় সরকারকে কাবু করে, মানে পরিস্থিতিতে, নাজুক পরিস্থিতিতে ফেলার জন্য অনেক সময় করে একটা হতে পারে সন্ত্রাসী কোনো গোষ্ঠীর বিরোধী দলের একজনকে বা একাধিক লোককে হত্যা করলো বা হত্যার চেষ্টা করলো এই ধরনের। এখন ডক্টর কামাল হোসেনের জন্য কার পক্ষ থেকে থ্রেট এসছে সেটা এমন হতে পারে যে সরকারের যে জোট, এই জোটের কোনো সমর্থক সেটা করে থাকতে পারে, অথবা নাশকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বা নির্বাচন মাত্র 3 দিন বাকি, এই মুহূর্তে একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করার জন্য কোনো মহল এটা করতে পারে। তো সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটা উচ্চপদস্থ দল তার সাথে গিয়ে দেখা করেছেন, তাকে থ্রেট সম্পর্কে অবহিত করেছেন, সতর্ক থাকার জন্য নিশ্চয় পরামর্শ দিয়েছেন, যে সবগুলো তো আর তিনি প্রকাশ্যে বলেননি, তো এবং তারা তার নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এটা আমি ভালো মনে করি, আমাদের দেশে পুলিশ প্রশাসন যে কাজটা করা দরকার সেই সেই ধরনের একটা কাজ করছেন, কারণ প্রধান বিরোধী দল বা বিরোধী জোটের মূল নেতা তার উপরে যদি আক্রমণ হয় বা তার নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই কাজটা তারা ভালো করছেন, এবং আমি আশা করব তারা তার পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য যত তার এবং অন্যান্য প্রার্থীদের সকলের পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য যতটা সম্ভব, কিন্তু বিশেষ করে প্রধান নেতা নেত্রীদের সকলের, এইটা একটা ভালো কাজ হবে। আর নির্বাচন মাত্র কয়েকদিন বাকি এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে বিরোধী দল নানা অভিযোগ করছে এবং বদিউল্লাহ মজুমদার সাহেব যে বিশ্লেষণ দিলেন সেটা থেকে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কিন্তু আমাদেরকে এখন চেষ্টা করতে হবে যে এই পরিস্থিতি আমাদের অতীতে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল নানা সময় এমনকি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকে জেলে থেকেও নির্বাচন করেছেন, পপুলারিটি যদি থাকে সত্যিকারের, এবং তারা যখন নির্বাচন করেছেন তখনও নানা বাধা প্রতিনিধিপত্তির ভিতর দিয়ে তারা নির্বাচন করেছে। জনমতের যদি অপ্রতিরোধ জোয়ার থাকে প্রকৃত পক্ষে তাহলে বেশিরভাগ সময় তাকে ঠেকিয়ে রাখা যায় না, ঠেকিয়ে রাখলে সেটা পরে যারা ঠেকিয়ে রাখে তাদের পক্ষেই বিপজ্জনক হয়ে দাঁড়ায়, মাঠ ভাঙা স্রোতের মতো তাদের বিরুদ্ধে জনজোয়ার সৃষ্টি হয়। তো আমি আশা করব প্রতিবন্ধী যদি যে সমস্ত অভিযোগ তারা অপোজিশন করছেন তার ভিতর দিয়েও আমি আশা করব তার নির্বাচন করার চেষ্টা করবেন, তেমনি ভাবে সরকার আশা করব এখন অবশ্য নির্বাচন কমিশন হাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব, তারা তাদের কাছে অভিযোগ করলে তারা নিশ্চয়ই ব্যাপার ব্যবস্থা নিতে পারেন। সরকার যদিও আছেন কিন্তু সরকার রুটিন কাজকর্ম করার জন্য, মূলত সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন কাজকর্ম, নির্বাচন কমিশন হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাদের নিয়ন্ত্রণ, এমনকি যে সামরিক বাহিনীকে নিয়োগ করা হয়েছে নির্বাচনী দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে হেল্প করার জন্য সেটাও নির্বাচন কমিশনের নির্দেশেই করা হয়েছে। তো আশা করব যথাসম্ভব স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্যে সারা জাতির প্রত্যাশার সাথে আমরা যারা প্রবাসে থাকি আমরা সকলেই তাই চাই।
এটা আমাদের এটা এই প্রত্যাশা এই আশা বাংলাদেশের প্রতিটি জনগণের। তো সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে অনেক জি জি বলুন
জি। যে প্রতিদিন অভিযোগ আসছে যে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি দলের প্রার্থী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে হামলা হচ্ছে, এখন আমার মনে হয় যে যাদের বিরুদ্ধে যাদের উপর হামলা হচ্ছে আমার মনে হয় জরুরি ভিত্তিতে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা দেওয়া দরকার। আমার মনে হয় না ডক্টর কামাল হোসেনের উপর কোনো হামলা এসছে, কিন্তু তার উপর যদি ফ্রেট এসে থাকে কারা করেছে ওদেরকে উদ্ঘাটন করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনাটা জরুরি। তাই যে নিরাপত্তা দেওয়া দরকার যারা হামলার মুখে যারা হামলার শিকার তাদের উপরে। আর এই যেটা নিরাপত্তা সাথে বলতে হয় যে গ্রেপ্তার প্রতিদিন হচ্ছে এবং এই গ্রেপ্তার গুলো অনেক ক্ষেত্রেই কিন্তু গায়েবি মামলা। এই কয়েকদিন আগে প্রথম আলোতে একটা শিরোনাম ছিল যে ভয়ঙ্কর জুলাই মাস, বহু অসংখ্য গায়েবি মামলা হয়েছে এবং এই গায়েবি মামলায় প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকরা। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য কোনোভাবেই সহায়ক নয় এবং নির্বাচন কমিশনের যেখানে দায়িত্ব ছিল এই মামলাগুলো স্থগিত করা কিংবা নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের উপর নির্দেশ দেওয়া যাতে তারা এরকম এইভাবে বেসামাল পর্যায়ে অনেক ক্ষেত্রে চলে গিয়েছে। যেমন আজকেই খবরের কাগজে এসছে রেজা কিবরিয়ার বাড়িতে যে পুলিশ গিয়ে অভিযান চালিয়েছে যে সেখানে কেউ কোনো আসামি লুকিয়ে আছে কিনা, এইরকম সব জায়গায় চলছে। এটা নির্বাচনী সুষ্ঠু পরিবেশের জন্য কোনোভাবে সহায়ক নয় এবং ভয়ভীতির মধ্যে অনেক ভোটারই যে ভয়ভীতির মধ্যে আছে তারা নির্বাচন কেন্দ্রে নিরাপদভাবে যেতে পারবে কিনা ওখান থেকে ফিরে আসতে পারবে কিনা। তো এই আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী ওই দিকে নজর দেওয়া দরকার।
অনেক ধন্যবাদ জনাব মজুমদার, আমাদের লাইনের অপর প্রান্তে রয়েছে, আমি যেমনটি বলেছিলাম যে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ থেকে এই নির্বাচনের খবরাখবর দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন আনিস আহমেদ। তো আনিস ভাই আপনি শুনতে পাচ্ছেন? আনিস ভাই আপনি তো রয়েছেন সেখানে এবং আপনি অনেক গণ্যমান্য এবং সাধারণ পর্যায়ের মানুষের সঙ্গেও কথা বলেছেন নির্বাচন বিষয়ে এবং আপনি প্রত্যক্ষ করছেন যে কথাটি এই মুহূর্তে আমরা শুনলাম যে জনাব মজুমদার যেমনটি বললেন যে সন্ত্রাস আসলে সন্ত্রাস হচ্ছে এবং মানুষ ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছেন, তো আপনার কি আপনি কি মনে করছেন, আপনি কি দেখছেন?
আমি এই মুহূর্তে চট্টগ্রামে আছি, তার আগে ঢাকায়ও ছিলাম। তো আমার যেটা ব্যতিক্রমী ব্যাপার যেটা মনে হচ্ছে আমার কাছে, সেটা হলো বিরোধী দলের মানে বর্তমানে যারা বর্তমান সরকারের যারা বিরোধিতা করছেন, যেমন ধরেন বিএনপি কিংবা মহাজোট, এদের নির্বাচনী প্রচার প্রচারণা প্রায় প্রান্তিক পর্যায়ে রয়েছে। তেমন উল্লেখযোগ্য আমরা প্রচার লক্ষ্য করছি না, সেটা
ঢাকা শহরে পোস্টার খুব কম দেখা যাচ্ছে, সেটাও আপনি এক জায়গায় বলেছেন আপনার কোনো একটা ইন্টারভিউ এর মধ্যে আমরা দেখছিলাম, তো সেই ব্যাপারটি একটু উল্লেখ করবেন।
এই ব্যাপারটি নিয়ে পরস্পর বিরোধী মতামত আছে, এটা অত্যন্ত জটিল ব্যাপার, যেটা স্যার মাহমুদুল্লাহ কিছুক্ষণ আগে বলছিলেন। বিষয়টি জটিল এই কারণে যে বিরোধী পক্ষ দাবি করছে মহাজোট এবং বিশেষত বিএনপি প্রার্থীদের সঙ্গেও আমরা কথা বলেছি, আমরা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে, মহাজোট না আমি দুঃখিত, ঐক্যজোট এবং বিএনপি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, মহাজোট এবং আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এখন দুপক্ষের মতামত পরস্পর বিরোধী, এটা তো স্বাভাবিক এবং খানিকটা জটিল, কারণ বিএনপির প্রার্থীরা বলছেন যে তারা হামলা মামলার শিকার হচ্ছেন, তারা হুমকির সম্মুখীন হচ্ছেন, কাজেই তারা প্রচারপত্র দিতে পারছেন না কিংবা তারা মিছিল বের করতে পারছেন না। কিন্তু পাল্টা আবার আওয়ামী লীগ প্রার্থীরা কিংবা তাদের সমর্থকরা বলছেন যে বিএনপি তো হাজার দশেক লোক নিয়ে মাঠে নামতে পারছে না, এরকম প্রতিকূল অবস্থাতে আওয়ামী লীগকে দেখা গেছে মিছিল বের করতে। তো হাজার দশেক লোক নিয়ে যদি একটা মিছিল বের করে, নির্বাচনী মিছিল বের করে, শান্তিপূর্ণ মিছিল যদি বের করে, তো তাকে যদি পুলিশ আক্রমণ করে আলমগীর আজকে জনসভায় ভাষণ দিয়েছেন এবং সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, কাজে এক ধরনের জটিলতা রয়েছে এবং এটি
আপনি যেমনটি বলছিলেন যে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, কিন্তু সেই সঙ্গে এটা মিডিয়ার যুগ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে পত্রপত্রিকা টেলিভিশনে আমরা কিন্তু সহিংসতার অনেক চিত্র পাচ্ছি, অনেক কিছু উঠে আসছে, অনেক ভিডিও উঠে আসছে যে আক্রমণ পাল্টা আক্রমণ ধাওয়া পাল্টা ধাওয়া এসব চলছে। তো আপনি কি সশরীরে যখন বাইরে গেছেন তখন কি কোনো কিছু দেখতে পেয়েছেন?
না, আমি বস্তুত পক্ষে তেমন কোনো আক্রমণের খবর জানি না এবং আক্রমণ দেখিনি। একটাই খবর জানতাম, সেটা হলো যে মির্জা আব্বাসের স্ত্রী
মিসেস আব্বাস, হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুরা হয়তো লাইনটা কেটে গেছে, আমরা আবারও ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে যেমনটি বলছিলাম শ্রোতা বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, টেলিফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 2026193062 এই নম্বরে। যেমনটি কথা বলছিলেন আমাদের সঙ্গে আনিস আহমেদ যে সন্ত্রাসবাদ অথবা এই যে সন্ত্রাসী হামলা হচ্ছে সেসব নিয়ে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে আবার বেরিয়ে আসছে। আসুন, এমনই একটি ইন্টারভিউ নিয়েছিলেন আনিস আহমেদ, সেই ইন্টারভিউয়ের অংশ বিশেষ আপনাদের শোনাবো এখন, কারণ আমরা আপনাদের যেমনটি বলেছি যে আনিস আহমেদ যখন বাংলাদেশে রয়েছেন তখন তিনি আওয়ামী লীগ এবং বিএনপি এবং বিরোধী দলের অনেকের সঙ্গেই কথা বলেছেন, সেরকম মির্জা আব্বাসের সঙ্গে তিনি কথা বলেছেন, তার খানিকটা মন্তব্য আমরা শুনিনি।
এই প্রথম কোর্টের একটা রায়কে অন্যভাবে ব্যাখ্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় একটা নির্বাচন তারা করছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা অংশগ্রহণ করছি। তো আমরা যেটা আশা করেছিলাম যে এই সরকার একটু আমাদেরকে জিততে সহায়তা না করুক, নির্বাচন করার সুযোগ দেবে, প্রথম দিকে তেমনটাই মনে হয়েছিল। কিন্তু ইদানিং যে আমাদের তফসিল ঘোষণার পর যে অবস্থা শুরু হয়েছে এ সম্পর্কে বলার কোনো ভাষা আমার নেই। তারা সরাসরি প্রার্থীকে অ্যাটাক করছে, কর্মীদের তো অ্যাটাক তো করছেই, আক্রমণ করছেই, এবং প্রত্যেকটা অ্যাটাকই হলো জানে মেরে ফেলার। আমার সহধর্মিনী আফরোজা আব্বাস ঢাকা নয়ে দাঁড়িয়েছে, ও নির্বাচন করছে, ওর উপরে পরপর চারবার আক্রমণ হয়ে গেল। আজকেও আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে মাথার মধ্যে একটা অস্ত্র, ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেছে এবং সেই আঘাতে তার 10টি স্টিচ লেগেছে মাথায়। রাত্রে ওরা পোস্টার লাগায় ওদেরকে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায়, পাওয়া যায় না, খুঁজে পিড়ানো হয়। তোদেরকে আমরা আমাকে ছবি তুলে রাখছি রাত্রেবেলা, লিফলেট না লাগানো বাড়ি বাড়ি যখন দিচ্ছে আমাদের আমাদের মহিলা কর্মীরা, তাদের শরীর থেকে কাপড় নিয়ে নিচ্ছে, ওমরা নিয়ে নিচ্ছে, এবং আটটা মেখে আটটা মোটর সাইকেলে বসিয়ে জবরদস্তি করে তারা তাদের প্রধান নির্বাচনী অফিস কার্যালয়ে নিয়ে গেছে। সাধারণ জনগণ জেগে উঠেছে বলেই আওয়ামী অত্যাচারটা বেড়ে গেছে। আওয়ামী অত্যাচারটা বেড়ে যাওয়ার ফলেই জনগণ ভয় পাচ্ছে এখন। শুধু ভোট দেওয়ার সুযোগটা যদি আসে তাহলে জনগণ কীভাবে জবাব দেয় সেটা আপনারা দেখতে পাবেন, এবং সেই জবাবটা পাবে বলেই তারা এখন যাতে জনগণ সেন্টারে যেতে না পারে সেই ব্যবস্থাটা করতেছে, এবং সেই জবাবটা পাবে বলেই তারা আমাদের নেতাকর্মী নয় শুধু, তারা প্রার্থীর উপরে হামলা করছে।
আমরা এতক্ষণ দেখছিলাম মির্জা আব্বাসের, দেখছিলাম এবং শুনছিলাম তার ইন্টারভিউয়ের অংশবিশেষ। এই ইন্টারভিউটা নিয়েছিলেন আনিস আহমেদ। তো আমরা লাইনে আনিস ভাইকে আবারও পেয়েছি। আনিস ভাই, আপনি তো এই ইন্টারভিউটা নিয়েছেন এবং মানুষ ভয় পাচ্ছেন ভোট, আপনার কি মনে হচ্ছে মানুষ, আমরা জানি যে এবার মানুষ আশা আকাঙ্ক্ষা এবং তাদের ইচ্ছা অনেক বেশি, অনেক প্রবল এই ভোট দেওয়ার ব্যাপারে, কিন্তু বিরোধী দলের অনেকেই ভাবছেন যে মানুষ ভয় পাচ্ছে, হয়তোবা ভোট দেবেন না বা ভোট দিতে আসবেন না, আপনার কি মনে হচ্ছে?
আমি তরুণ সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছি,
জি,
ঢাকায় এবং চট্টগ্রামে, এবং বিশেষ করে তরুণ ভোটার যারা, তারা কিন্তু খুব আগ্রহী। তাদের কাছ থেকে কোন দলীয় মতামত আমরা নিইনি, তারা কোন দলকে ভোট দেবেন সেটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু তারা বলেছেন যে আমরা ভোট কেন্দ্রে যেতে এতও ভীত নই এবং আমরা ভোট কেন্দ্র যাব এবং আমাদের ভোটের অধিকার আমরা প্রয়োগ করব। তো সেটা যদি হয় তাহলে তো বলা যায় যে এই নির্বাচনে ভোটদাতারা আসবেন। বিরোধী দলের যে আশঙ্কা, সেই আশঙ্কা অতীতেও এরকম ঘটনার কথা আমরা শুনেছি যে ব্যালট বাক্স পূর্ণ করা হয়ে যাচ্ছে, জেনুইন ভোটার যেতে দেওয়া হচ্ছে না, সেটা একটা এক ধরনের চিত্র। আবার অন্যদিকে ওই যে বললাম যে তরুণরা বলছেন যে আমরা যাবো, আমরা ভোট দেব, তো এইটা আশঙ্কার দিকটা আছে, অবশ্যই খানিকটা তো আশঙ্কার দিক আছে, কারণ উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচনের সময় এরকম উত্তেজনা বিরাজ করে। কিন্তু সেই রকম আমি চট্টগ্রাম শহরে আজকে সারাদিন ঘুরেছি এবং তার আগে দু তিন দিন আমি ঢাকা শহরে ঘুরেছি, সেরকম কোন দেখা যায়নি, বরঞ্চ মাঠে বিরোধীকে দেখাই যায়নি। আক্রমণ হবে সেটা তো ভিন্ন কথা, তাদের মাঠে দেখাই যায়নি। এবং মির্জা আব্বাস যে কথাটা বলেছেন যে হ্যাঁ তার স্ত্রী আক্রান্ত হয়েছেন, এটা সত্যি কথা, কিন্তু সেই আক্রমণ ঘটেছে এবং এটা কোনোভাবেই কেউ সমর্থন করতে পারেন না, এমনকি সরকারি দলের যারা প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী তাবের হোসেন চৌধুরীর কথা আমি বললাম।
হ্যাঁ, আমরা সেই মন্তব্যটা শুনে নিব। আনিস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন। তো আমরা আরেকটি মন্তব্য শুনে নিচ্ছি এখন সাবের হোসেন চৌধুরীর।
প্রথমবার মতো বাংলাদেশের ইতিহাসে একটি দলীয় সরকারের অধীনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তো এটাকে আমি খুবই ইতিবাচক হিসেবে দেখছি, কেননা আমাদের বাংলাদেশ নানানভাবে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের গণতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সেখানে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি। এবং শুধু অংশগ্রহণ নয়, আমরা আরেকটি বিষয়ে যেটা আমি মনে করি খুবই ইতিবাচক, যে রাজনীতিটা রাজপথে না নিয়ে টেবিলে সংলাপের মাধ্যমে আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি, সেটাও কিন্তু অতীতে হয়নি। আমরা আশা করব যে 30শে ডিসেম্বর সকলেই তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং এই নির্বাচনের যে পর্ব এটিকে আমরা সফলভাবে এটাতে একটা ইতি টানতে পারব।
এই প্রত্যাশার পাশাপাশি অনেকগুলো প্রশ্নও আছে। বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তারা সেরকম অংশগ্রহণ করতে পারছেন না যেমনটি তারা প্রত্যাশা করেছিলেন হয়তোবা। এমনকি ঢাকা শহরেও আমরা লক্ষ্য করছি যে বিরোধী দলের কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই, কোনো পোস্টারও তেমন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে গেলেও খুব কম। তো এটাকে আপনি কতখানি অংশগ্রহণমূলক নির্বাচন বলে মনে করেন?
আপনি যখন একটি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনি যে সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনি যে একজন প্রার্থী, এই ন্যূনতম প্রচারটি তো আপনি করবেন। এবং এখন মানে এখানে দুটো বিষয় হতে পারে, একটা হচ্ছে যে তাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, আরেকটা হচ্ছে যে ওনারা লাগাতে চাচ্ছেন না। এখানে হয়তো তাদের আন্তরিকতার একটা ঘাটতি আছে যে তারা আদৌ পোস্টারগুলো লাগাতে চাচ্ছে কিনা। সেই জায়গা থেকে যে প্রশ্নটি চলে আসে, তাহলে তারা নির্বাচনে কেন অংশগ্রহণ করছে, মানে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি, তারা ভোটার স্লিপ পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছাচ্ছে না এখন পর্যন্ত। সো এটা তো সবচেয়ে আপনার বেসিক কাজ যে কোনো একটা নির্বাচনের, যে আপনি ভোটারদের কাছে ভোটারদের তথ্যগুলো আপনি পৌঁছিয়ে দেবেন যেন নির্বাচনের দিন কোনো ধরনের সমস্যা ছাড়া তারা তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। আমি চাচ্ছি যে সকল দল যেন নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় থাকে এবং সেটার যেটা একটা ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ পরবর্তীতে যে সংসদটি হবে সেই সংসদে স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করব যে সকল রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব থাকবে। এবং আমরা যে আপনি যে বলছেন যে স্পেস, যে গণতান্ত্রিক স্পেস, এটার কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল জায়গাটা হচ্ছে সংসদ। সো ওই ক্ষেত্রটা তো প্রেক্ষাপটটা আমাদের তৈরি করতে হবে, যার জন্য এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে যে আমরা ইলেকট্রাল ডেমোক্রেসি থেকে সত্যিকার অর্থে একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে আমরা যাব। আর আমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা কি বোঝাই, গণতন্ত্র মূলত হচ্ছে একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন। এবং কম্পিটিশন তখনই কার্যকর হয়, তখনই এটা অর্থবহ হয় যখন বিভিন্ন মত এখানে সংযুক্ত হয়, বিভিন্ন মত, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ভিশন, দর্শন। তো আমরা চাই যে সেই ধরনের একটি হেলদি পরিবেশ যেন বাংলাদেশে বিরাজ করে।
মাইক, তো আমরা এই মন্তব্য শুনলাম, সাবের হোসেন চৌধুরীর মন্তব্য। তো এই মন্তব্য নিয়ে আমরা যাচ্ছি জনাব মজুমদার, আপনি তো শুনলেন। আপনার
সাবের হোসেন চৌধুরী অত্যন্ত প্রাজ্ঞ মানুষ এবং আমার একজন পছন্দের রাজনীতিবিদ। বাংলাদেশে যে কয়জন ব্যক্তিকে আমি সত্যিকার অর্থে শ্রদ্ধা করি, তিনি তার মধ্যে একজন এবং তিনি চেষ্টা করছেন। আমি জানি ওনার এখানেও হামলা হচ্ছে এবং উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে এগুলো না ঘটে এবং একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করে। এই সত্য, এটা সত্য যে যে বিভিন্ন রকম কায়দি মামলা এবং বিভিন্ন রকমের হয়রানির কারণে অসুস্থ পরিস্থিতি বিরাজ করছে। এবং আজকে যে আপনি মাহবুব তালুকদারের কথা বলছেন,
তো আমরা কিন্তু শুনেছি যে এই যে হামলার কারণে বিভিন্ন রকম হামলা হচ্ছে, নানা ধরনের হামলা হচ্ছে, এই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করেছি। আপনি যদি এই যে সন্ত্রাসী হামলার কারণে এখন নির্বাচনের প্রেক্ষাপটে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, সেটা হলো আন্তর্জাতিক সংস্থা যারা চাইছেন যে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং এই যে পর্যবেক্ষকরা আসতে যাচ্ছেন, একটা প্রশ্ন দেখা দিয়েছে যে খুব কম সংখ্যক পর্যবেক্ষক হয়তো আসবেন, এই ব্যাপারটির উপরে যদি আপনি একটু আলোকপাত করেন।
আমি আলোকপাত করার আগে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা হলো এই যে হামলার কারণে যেটা ঘটছে, যে ভোটার অংশগ্রহণ যদি না থাকে তাহলে কিন্তু এই নির্বাচনটা, দলীয় অংশগ্রহণ থাকলেও ভোটার অংশগ্রহণ যদি কমে যায় তাহলে কিন্তু এটা এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এবং আপনি যে কথা বলছেন যে পর্যবেক্ষক, আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই যে 2001 সালে স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা ছিল 218,000 এবং বিদেশি পর্যবেক্ষক ছিল 225 জন। 2008 সালে স্থানীয় পর্যবেক্ষক ছিল 159,113 জন এবং বিদেশি পর্যবেক্ষক ছিল 593 জন। এবার যেটা নির্বাচন কমিশনের এবং বিভিন্ন সূত্র থেকে আমরা শুনেছি, নির্বাচন কমিশন ছাড়পত্র দিয়েছে 25,900 প্রায় 26,000 বেশি এবং বিদেশি 146 জন। আমরা এই আজকেরই কিছুক্ষণ আগেই অনলাইনে দেখলাম মাত্র 17,000, এই 25,920 জনের মধ্যে এনজিওগুলো ছাড়পত্র দিয়েছে 17,000-কে। তো এই দেশি পর্যবেক্ষকের সংখ্যা যেখানে 2000 সালে 218,000 ছিল সেখানে 17,000-এ নেমে আসছে, একটা ক্ষুদ্র অংশ। আর বিদেশি যেখানে 2008 সালে 593 জন ছিল সেখানে 146 জনের আমরা কথা শুনেছি। এই পর্যবেক্ষকের সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে, যেখানে যে ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে।
এই কারণে, এই কমে যাওয়ার কারণটা কি একটু বলবেন যে কেন কমে গেছে? এটা
কমে যাওয়ার একটা, বিদেশি পর্যবেক্ষকদের কমে যাওয়ার একটা বড় কারণ হলো বিচার জটিলতা, যে যারা ভিসা চেয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু সংখ্যক পর্যবেক্ষক আসতে চেয়েছে এবং যে এনবিআই পক্ষ থেকে এনসেল বলে একটা একটা সংগঠন তারা এখানে পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে, কিন্তু তাদের ভিসা জটিলতার কারণে তারা আসতে পারছে না এবং অন্যান্য অনেক দেশেই দেরি করে শুরু করা আর্থিক এবং অন্যান্য কারণে তারা বিদেশি পর্যবেক্ষক পাঠাতে পারছে না। তো পর্যবেক্ষকরা কিন্তু সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু তারা পাহারাদারের ভূমিকা পালন করে। যদি পাহারাদার থাকে তখন অন্যায় কিংবা কারচুপি হওয়াটা দুরূহ হয়ে পড়ে, তারা সেই ভূমিকাটা পালন করতে পারতো। তো এদের সংখ্যা কমে যাওয়ার ফলে যে সুষ্ঠু নির্বাচনের পথে আরেকটা বাধা সৃষ্টি হলো। এছাড়াও নির্বাচন কমিশন অনেকগুলো বাধা নিষেধ সৃষ্টি করছে, যে এইসব পর্যবেক্ষকদের উপর এবং একই সাথে গণমাধ্যমের উপর, যেটাও তাদের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার, স্বাধীনভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর ওই যে মামলা হামলার ব্যাপারে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই, যে অনেকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন কমিশন এই পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। যে নির্বাচন কমিশন যদি কঠোর ব্যবস্থা নিত, যেমন তাদের ক্ষমতা আছে যে প্রার্থীটা বাতিল করা পর্যন্ত, দু একটা ক্ষেত্রে যদি তারা কঠোর ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই এই যে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম যে আক্রমণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এটা এগুলোর অবসান করতে, কিন্তু নির্বাচন কমিশন
আজকেই মাহবুব তালুকদার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য 30 লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তো এটা কিন্তু একটা খুব প্রমিসিং একটা কথা তিনি বলেছেন এবং মন্তব্য করেছেন, এবং নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলেই হবে না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আইন অনুগ হতে হবে, সেটাও তিনি বলেছেন।
আপনার অবগতির জন্য, আপনার শ্রোতাদের অবগতির জন্য, তিনি কিন্তু একক কণ্ঠ ওখানে, তিনি মেজরিটি কিন্তু যেই সিদ্ধান্ত গুলো নিচ্ছে এগুলো কিন্তু এই যে এগুলো প্রশমিত করার ব্যাপারে, হামলা ইত্যাদি বন্ধ করার ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। তিনি একমাত্র ওই যে প্রতিবাদী কণ্ঠ, তিনি চাচ্ছেন যে এগুলোর অবসান। আমাদের এই আপনাদের শ্রোতাদের এই বিষয়টা বোঝা দরকার, যে পুরো নির্বাচন কমিশন এজ এ হোল, পুরো নির্বাচন কমিশন কিন্তু তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না একটা সুষ্ঠু পরিবেশ।
আমি ছোট্ট একটা মন্তব্য পড়ছি ফেসবুক থেকে, যুবরাজ চৌধুরী লিখেছেন যে একনায়কতন্ত্র চলছে বাংলাদেশে, গণতন্ত্রকে রক্ষা করতে সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করুন 30 ডিসেম্বর তিনি অনুরোধ জানিয়েছেন। তো এই মন্তব্যটা, আরও মন্তব্য এসছে, সেটাও আমরা আরেক কিছুটা পড়ে নিতে চাই। আরেকজন লিখেছেন, শাহিন মাহমুদ লিখেছেন, আরও কতটুকু রক্তের দরকার হবে এই নির্বাচন নাটকের অভিনয়ের জন্য। তো হতাশা ফুটে উঠেছে। আমি চলে যাচ্ছি সৈয়দ মাহমুদউল্লাহ, আপনি কিছু যোগ করবেন?
না, আমরা তো এটা শুনলাম, বুঝলাম মজুমদার সাহেবের বিশ্লেষণ, এর আগে সাবের হোসেন চৌধুরীর ইন্টারভিউ, আপনাদের প্রতিনিধি যিনি এখান থেকে বাংলাদেশে এখন আছেন অনিস সাহেব, তাঁর বিশ্লেষণ ইত্যাদি। মাহবুব তালুকদারের পরিচয় কিন্তু আপনারা বলেন, ইনি একজন ইলেকশন কমিশনার, যাই হোক তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু এবং নির্বাচন সমালোচনা করেছেন, কিন্তু শেষ যে বাক্যটি আপনি পড়লেন সেটা আমি খেয়াল করে নিয়ে রাখে যে 30 লাখ শহীদের
লিখিত বিবৃতিতে তিনি বলেছেন
এক ধরনের ওয়ার্নিং আছে, এটা আমরা বিচার যেতে দেবো না, এই ব্যবস্থা নেওয়া উচিত একটা, কিন্তু নির্বাচন কমিশন বা সরকার যেহেতু করছে না, বৃথা যেতে দেওয়া হবে না, এটা এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত কি আছে এর ভিতরে কোনো বাণী, এটা নিয়ে আমি একটু শঙ্কিত। কারণ হচ্ছে গত দুদিন আরেকটা অদ্ভুত খবর দেশ থেকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনের দিন আকস্মিকভাবে তারেক জিয়া নাকি এ ধরনের একটা প্রস্তুতি নিচ্ছেন লন্ডন থেকে, এবং তার সমর্থকরা তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার একটা ঘোষণা দিতে পারেন একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি করার জন্য। এই ধরনের কোনো অশনি সংকেত আছে কিনা, এবং সেই কনটেক্সটে মাহবুব তালুকদার সাহেবের এই মন্তব্য আমার কাছে একটু উদ্বেগজনক মনে হচ্ছে। আমি আশা করব নির্বাচন এই সমস্ত বাধা বিপত্তি ভিতর দিয়েও নির্বাচনটা হোক, নির্বাচনে সকলে অংশগ্রহণ করুন বাধা থাকা সত্ত্বেও, এবং দেশের গণতন্ত্র, অতীতে কোনো নির্বাচন বিএনপির আমলে যারা এখন বড় বড় কথা বলছেন তাদের আমলে অত্যন্ত ভয়ঙ্কর দুর্নীতিপূর্ণ এবং কার্যপূর্ণ নির্বাচন হয়েছে, তার মানে এই না যে এই সরকার বা এই আমলেও হবে, আমরা ক্রমাগত ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবো। এই যুক্তরাষ্ট্র নির্বাচনে অনেক ক্ষেত্রে এবারে জর্জিয়ার যে গভর্নর নির্বাচন হলো সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন হয়েছে, এর ভিতর দিয়েই গণতন্ত্রকে এগিয়ে যেতে হয়, সেই চেষ্টা আমাদের সকলের থাকা উচিত, সেই প্রার্থনা আমাদের সকলের থাকা উচিত।
ধন্যবাদ। আরেকটি মন্তব্য পড়ছি, সুমন হায়দার লিখেছেন, স্বাধীনতার ফেসবুকে লিখেছেন, স্বাধীনতার সপক্ষ শক্তি আওয়ামী লীগের ভেতর কারা ঘাপটি মেরে বসে থেকে দেশের সুনাম ও আওয়ামী লীগের সুনাম নষ্ট করতে নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের উপর নিধন অভিযান চালাচ্ছে, প্রকৃত দেশপ্রেমিক আওয়ামী লীগকে অনুধাবন করার সময়ের দাবি বলে সাধারণ জনগণ মনে করে। তো আরও মন্তব্য এসছে, আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সবার মন্তব্য পড়তে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রতীক ওমর আপনার। তো ছোট্ট করে প্রতীক ওমর, আপনার কাছে জানতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা হয়েছে বগুড়ায়, সে সম্পর্কে।
আপনারা জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া,
সেখানে কোন সন্ত্রাসী ঘটনা কি ঘটেছে বা তেমন কিছু কি আপনার চোখে পড়েছে?
জি,
সেখানে কোন সন্ত্রাসী ঘটনা বা কিছু, কারণ নানা জায়গা থেকে আজ এখন কিন্তু মানুষ ভয় পাচ্ছে যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে, সন্ত্রাসী ঘটনা অনেক ঘটছে, তো কোনো সন্ত্রাসী ঘটনা বা কোনো আক্রমণের ঘটনা ঘটেছে কি?
আজ সেখানে আক্রমণের বা হামলার কোন ঘটনা ঘটেনি, তবে বিগত কয়েকদিন বগুড়ার সোনাতলা, ধুনট, শেরপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাছাড়া আজকের এই জনসভা কেন্দ্রে কোনো সংঘর্ষের ঘটনা বগুড়াতে ঘটেনি।
আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ। জি জি বলুন, জি বলুন।
আমি সবাইকে দলমত নির্বিশেষে তারা যাকে ভোট দিতে চায় বলতে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটাধিকার প্রয়োগ করা তাদের অধিকার এবং তাদের দায়িত্ব। আমি সবাইকে অনুরোধ করবো তারা যেন নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে হাজির হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সৈয়দ মাহমুদউল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আমাদের সবারই আশায় এই নির্বাচন অবাধ হোক, সুষ্ঠু হোক, গণতন্ত্র আরও এগিয়ে যাক, এটাই আশা করি। আজকের আলোচনা, আজকের হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত দ্বীপে শনিবারের সুনামির পর শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে উঠেছে। সুনামিতে 429 জন মারা যায়। জাভার পশ্চিম উপকূল এবং সুমাত্রার দক্ষিণাঞ্চলে সংঘটিত সুনামির পর সেখানে নিখোঁজ মানুষদের উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি, যানবাহন, ত্রাণ নিয়ে যেতে পারছে না উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীদের কারাগারে মারা গেছে আরও একজন গুয়াতেমালান শিশু। 8 বছর বয়সী ফেলিপ গোমেজ অ্যালজো ক্রিসমাসের রাতেই মারা গেছে। কিছুদিন আগে মারা যায় 7 বছর বয়সী এক কন্যা শিশু। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ জানায় ফেলিপ গোমেজ এবং তার বাবা অগাস্টিন গোমেজ জেলে থাকা অবস্থায় সোমবার অসুস্থ হয়ে পড়ে। নিউ মেক্সিকোর এলমগার্ডো হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ফেলিপের ঠান্ডা জ্বর হয়েছে। তাকে কিছু ওষুধ দিয়ে হাসপাতাল থেকে জেলে ফেরত পাঠানো হয়, পরে সে মারা যায়। যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আংশিক বন্ধ থাকা বা সাময়িক শাটডাউনের পঞ্চম দিন চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়ালে অর্থ বরাদ্দ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে পারে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের 3 সেনা সদস্য আহত হয়েছে। জানানো হয়েছে এক সিরিয়ান অস্ত্র গুদাম লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ান সেনা সদস্যরা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় 3 নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। ইরাকের তাল আফার শহরে গাড়ি বোমা হামলায় 3 নিহত এবং 12 আহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। বিভক্ত কোরিয়া এক হওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে 2 কোরিয়ার যৌথ রেলওয়ে প্রকল্পের উদ্বোধনের মধ্যে দিয়ে। বুধবার পূর্ব উপকূলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যৌথ রেল রোড লিঙ্ক প্রকল্পের এই উদ্বোধন মানেই এর কাজ হতে আর কোনো বাধা থাকছে না। রবিবার অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্বাচন 3 শহরে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণায় বলেছে ওই 3 শহরে ইবোলা এবং সহিংসতার জন্য নির্বাচন দেরিতে করার সিদ্ধান্ত হয়। তবে দেশটির অপরাপর স্থানে ঠিকমতো নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারির 15 চূড়ান্ত ফলাফল আসবে। ফলাফল ঘোষণার 3 পর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার স্থলাভিষিক্ত হবেন নতুন প্রেসিডেন্ট। তিমি শিকার বিরোধী পরিবেশবাদীদের সঙ্গে 1 দশকের যুদ্ধ শেষে জাপান বাণিজ্যিক কারণে তিমি শিকার শুরু করবে আগামী বছর থেকে। জাপানের মুখ্য সচিব ইয়োশিদা সুগে বুধবার ঘোষণা দিয়েছেন 30 জুন থেকে জাপান ইন্টারন্যাশনাল ওয়েলিং কমিশন থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে। তারপর থেকেই বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু হবে, তবে তারা তাদের পানি সীমান্তেই শিকার সীমিত রাখবে। পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ওয়েলিং কমিশন থেকে জাপানের প্রত্যাহারের নিন্দা জানিয়েছে।
ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন, বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন আহসানুল হক, ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন সাফিল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ
এবং আমি সেলিম হোসেন
আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.